僕は君このピレーデンエイブロジョブケバンブロジョブにチェアランド君ワンロプロコタオタプラットラブロジョブミースパーストケウジョディエイバーパイতাহলে সেই আনন্দকে কেউ কখনো বলতে পারে না। তিনি সেই মুক্ত পুরুষের ব্রহ্মের নিকট থেকে তিনি ফিরে এলেন বৈকুণ্ঠের পার্শ্বদ্বারের আজ্ঞায় এবং শ্রীমান মহাদেবের আদেশে তিনি এই ভৌমস্থিত এই বৃন্দাবন এই যে আমরা বসে আছি চিব্য দিব্য চিন্ময় ধাম এখানে ফিরে তিনি এই ব্রজভূমিতে এসে নিজ গুরুদেবের অন্বেষণ করতে করতে অকস্মাত তিনি দেখলেন এক কুঞ্জ কুটিরের মধ্যে প্রেম ও বিহ্বল দশায় মূর্ছা প্রাপ্ত হয়ে ভূমিতলে পড়ে আছে এমনই দিব্য ভাব চক্ষু দিয়ে অনর্গল অশ্রু পতিত হচ্ছিল মুখ থেকে লালা ফলন হচ্ছিল নাসারন্ধ্রতে শ্লেষ্মাদি নির্গত হচ্ছে বড় অদ্ভুত ভাব বিকারগ্রস্ত অবস্থায় গোপকুমার গুরুদেবের দর্শন লাভ করল গুরুদেবের দর্শন লাভ করে আনন্দে তাকে গুরুদেবের যাতে চেতনা ফিরে আসে সেজন্য যত্ন করলেন একটু পরে গুরুদেব তিনি যখন কোন মূর্ছাগত অর্থাৎ চৈতন্য উপস্থিত হল দেখছেন সমস্ত শরীরটায় ভাবগ্রস্ত অবস্থায় নাক মুখ এবং চক্ষুর জলে সমস্ত শরীরটা কদম অর্থাৎ কাদাযুক্ত হয়েছে যমুনায় স্নান করে গোপকুমার অর্থাৎ নিজ শিষ্যকে স্নেহবশত আলিঙ্গন দান করে গোপাল মন্ত্রের পুরো ধ্যান পদ্ধতি বলে বললেন এই দিব্য মন্ত্রই তোমার অবিষ্ট সাধনা করে দেন যা ইচ্ছা তাই তুমি প্রাপ্ত হতে পার এই কথা বলে গুরুদেব তৎক্ষণাৎ তিনি অন্তর্হিত হলেন গুরুদেবের ফণিক দর্শন প্রাপ্ত হয়ে তিনি আরো প্রেমপুরা হয়ে উচ্চৈশ্বরে বিলাপ করতে লাগলেন কিন্তু গুরুদেবের দর্শন তিনি আর পেলেন না তিনি গুরুদেবের নির্দেশ অনুসারে জপ তপ করতে লাগলেন এই ব্রজবনে চতুর্দিকে তিনি কৃষ্ণকে অন্বেষণ করেও কোথাও তার দর্শন প্রাপ্ত হলেন অকস্মাৎ তিনি মথুরায় গিয়ে উপনীত হলেন মথুরা মানে কি মথুরা শব্দটির অর্থ হচ্ছে মথুর বা মথন মথন মানে মন্থন আবার মথুর শব্দের অর্থ হচ্ছে দিব্য আনন্দ প্রদানকারী যে দিব্য স্থান সুতরাং যে স্থানে সর্বদাই আনন্দ প্রদান করে থাকে সেই স্থানের নাম মথুরা। এই মথুরা ভূমির মাহাত্ম্য অনেক অন্যান্য ধাম সমূহের থেকেও অনেক অনেক গুণে বেশি মহিমা মথুরা। তার থেকেও আরো অধিক মহিমা ব্রজমন্ডলের, তার মধ্যে বৃন্দাবন, বৃন্দাবনের থেকে শ্রেষ্ঠ গোবর্ধন, গোবর্ধনের থেকে শ্রেষ্ঠ এই রাধা। তিনি মথুরায় গিয়ে তার মনের মধ্যে যেন আনন্দ উচ্ছ্বাস আরো বেড়ে গেল। পদ্মপুরাণ বলছে মথুরাপুরীর মহিমা, অব মধুপুরি ধন্যা বৈকুণ্ঠশ্চ গরীয়সী দিনমেকং নিবাসেন হরউ ভক্তি প্রজায়তে। পদ্মপুরাণ, অব সেই মধুপুরি অর্থাৎ মথুরাই ধন্য। কেন? বৈকুণ্ঠশ্চ গরীয়সী, বৈকুণ্ঠের থেকেও মথুরার মহিমা আরো অনেক ঊর্ধ্বে। দিনমেকো নিবাসেন, কেউ যদি এই মথুরা মণ্ডলে একদিন মাত্র বাস করেন, হর ভক্তি প্রজায়তে, হর ভগবান শ্রী গোবিন্দের প্রতি, শ্রী রাধারানীর প্রতি ভক্তি আপনা আপনি প্রজায় আপনা আপনি উৎপন্ন হয়ে আপনা আপনি ভক্তি প্রাপ্ত। পদ্মপুরাণ বলছেন তাই, অহ মধুপুরি ধন্যা বৈকুণ্ঠশ্চ গরীয়সী দিনমেক নিবাসেন হর ভক্তি প্রজায়তে। মথুরার মহিমা অনেক অনেক বেশি। তা মথুরাতে এসে তিনি দেখছেন কিছু ব্রাহ্মণেরা তারা শ্রীমৎ ভাগবত কথার আলোচনা করছে। তারা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ তুমি ব্রজভূমিতে সর্বত্রই রয়েছে। ব্রজভূমিতে সর্বত্রই তিনি বৃক্ষের পাত্রের মধ্যে এবং ব্রজের সমস্ত জায়গাতেই ভগবান শ্রীকৃষ্ণ বিদ্যমান। তিনি ব্রজভূমির কথা শুনে পুনঃ মথুরা ছেড়ে এই ব্রজবনে এসে বিভিন্ন প্রান্তে তিনি গোবিন্দকে অন্বেষণ করতে লাগলেন। কোথায় পায়, কোথায় তাকে পায়? মনের আবেগে ক্রন্দনরত হয়ে তিনি সর্বত্র আবেগ ভরে, প্রেম ভরে, ভক্তির সঙ্গে প্রভুকে ডাকছে, হে কৃষ্ণ, হে গোপাল, হে হরে, হে মুকুন্দ, হে গোবিন্দ, হে নন্দ কিশোর শ্রীকৃষ্ণ, হে যশোদাতনয় প্রসিদ, হে বল্লভী জীবন রাধিকেশ, ইত্যাদি শব্দে গোবিন্দকে সম্বোধন করে ব্রজবনে বিলাপ করতে করতে তিনি ছুটে চলেছেন। শ্রীকৃষ্ণের দর্শন পাওয়ার জন্য তিনি বড়ই ব্যাকুল হয়ে উঠেছেন। আমি কি প্রভুর দর্শন প্রাপ্ত হব না? সেই ভাগ্য কি আমার নেই? আমি যার উপাসনা করি তার দর্শন কি আমি কদাপি প্রাপ্ত হব না? মনের আবেগে প্রাণদান করতে করতে তিনি ব্রজবনে সর্বত্র ভ্রমণ করছেন। বিভিন্ন ভাবে প্রভুকে আরতি করছেন, অনেক প্রকার ভাবে সম্বোধন করছেন। করতে করতে একদিন তিনি দেখলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কিয়ত দূরে তিনি তার দর্শন দিয়েছেন। বল ভক্ত বৎসর ভগবান কি জয়। দর্শন প্রাপ্ত হয়ে গোপ কুমার প্রেমাতুরা হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করার জন্য তিনি ছুটে যাচ্ছেন। যখন আলিঙ্গন করার জন্য গোপ কুমার ভগবান শ্রীকৃষ্ণের দিকে ধাবিত হল, প্রেমবশত গোপ কুমার তিনি সেখানে অজ্ঞান হয়ে পড়েন। সেই যে মুক্তিপদে দেখা হয়েছিল বিষ্ণুর পার্শ্বদগণ, তারা ঠিক সেই সময়ে এই ব্রজভূমিতে গোপ কুমারের নিকটে এসে উপস্থিত হল। গোপ কুমার অজ্ঞান অবস্থাতে বিষ্ণু পার্শ্বদেরা তারা তাদের দিব্য বিমানের মধ্যে তুলে নেয়, কারণ গোপ কুমারের ইচ্ছা ছিল তিনি একবার দেখতে চান প্রভুর অতি প্রিয় স্থান। বড় বড় ভক্তিযোগ সিদ্ধ সাধকেরাও বৈকুণ্ঠ প্রাপ্তি হওয়ার আকাঙ্ক্ষা রাখেন। কেমন সেই বৈকুণ্ঠ তা দেখার জন্য তিনি তপস্যাও করছিলেন, মন্ত্র জপ করছিলেন, আর বিষ্ণু পার্শ্বদের কৃপা তার উপরে ছিল। তাই বিষ্ণু পার্শ্বদরা কি করলে, অজ্ঞান অবস্থাতে গোপ কুমারকে তাদের দিব্য বিমানে আরোহণ করিয়ে বৈকুণ্ঠের পথে নিয়ে যেতে লাগল। অকস্মাত যেতে যেতে আকাশ মার্গে গোপ কুমারের চেতনা ফিরে এলে পর তিনি অবাক হয়ে দেখছেন, যে সমস্ত বিষ্ণু পার্শ্বদের সঙ্গে দেখা হয়েছিল মুক্তি লোকে, তারা তাকে নিয়ে যান। গোপ কুমারের শরীরটাও অপ্রাকৃত হয়েছিল মন্ত্র জপের প্রভাব। বিষ্ণু পার্শ্বদগণ বললেন, হে গোপ কুমার, তুমি প্রভুর স্বল্প গতি গ্রহণ করো, আমরা তোমাকে তা প্রদান করব। শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ বিশিষ্ট। গোপ কুমার বললেন, না, আমি প্রভুর স্বল্প গতি প্রাপ্ত হতে চাই না। পরে যুক্তি দর্শালেও তিনি তা স্বীকার করলেন। বললেন, না, আমি এই ত্রিভুজই ঠিক আছে। মর্ত থেকে যখন ক্রমে ক্রমে বিমানটি ঊর্ধ্বদিকে গমন করছে তখন স্বর্গ করছে, স্বর্গকে দেখে গোপ কুমারের উচ্চ বোধ মনে হচ্ছিল, কারণ এই স্বর্গে শান্তি নেই। এই স্বর্গে কোন শান্তি নেই, কিনে পুণ্যে মর্তলোকম বিশান্তি, পূর্ণ ফল হয়ে গেলে আবার এই মৃত্যু লোকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, স্বর্গকে উচ্চ মনে করে। স্বর্গের ইন্দ্র আদি দেবতারা তারা গোপ কুমারের উপরে পারিজাত পুষ্পের বর্ষণ করলেন। যেতে যেতে মনোলোক তপলোক ব্রহ্মলোক মানে সত্যলোক, তারপরে মহাদেবের দাস মহাদেব ভগবানের সঙ্গে অনেক তত্ত্ব কথা আলোচনা, শিব গোপকুমার মাতা গৌরী এবং মহাদেবকে শ্রদ্ধার সঙ্গে দণ্ডবাদ প্রণাম জ্ঞাপন করলেন। তারপরে আবার চললেন বৈকুণ্ঠের পথে। বৈকুণ্ঠে পৌঁছে বিষ্ণুপাদ ভগবান বললেন, হে গোপকুমার, তুমি কিয়ৎক্ষণ এই দ্বারে অপেক্ষা কর, আমরা তখন থেকে আজ্ঞা নিয়ে এসে তোমাকে পন্তপুরে নিয়ে যাও, প্রভু বিপদে নিয়ে যাও, যাও। সমস্ত পাঁচটা রাজারা নিয়ে গেছেন, তারা সব একে একে ভগবান শ্রীবিষ্ণুর নিকটে গেলেন যে তাদের আজ্ঞা নিয়ার। অকস্মাৎ একজন ভগবান শ্রীবিষ্ণুর ন্যায় দেখতে শঙ্খ চক্র গদা পদ্মধার, তার তেজ প্রভা এত যেন সূর্যের তেজকেও তিরস্কৃত করছে। ঠিক সেই সময় গোপকুমার বলছেন, হে না পাহিমাম পাহিমাম পাহিমাম, হে নাথ, হে বৈকুণ্ঠনাথ, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে কৃপা করো। কিন্তু তিনি তো ভগবান বিষ্ণু ছিলেন না, বিষ্ণু ভক্ত বিষ্ণু পার্থক ছিলেন, ভগবানের মতন তারা দেব। ভগবান শ্রী বিষ্ণুর সেবক তিনি কর্ণে অঙ্গুলি প্রদান করে বলছেন, আরে আপনি এমন বলবেন না, আমি তো প্রভুর দাস, আমি তো প্রভুর দাস, আমি তো প্রভুর দাস, তিনবার। অকস্মাৎ তিনি দেখলেন অন্যান্য বাস্তবান তারাও আরো জ্যোতি বিশিষ্ট, তারাও ভগবান শ্রী বিষ্ণুর ন্যায় দেখতে। গোপকুমার ভাবল, তাহলে ইনি বোধ হয় ভগবান বিষ্ণু হবে। এই ভেবে যখন আবার তাদেরকে ভগবান শব্দে সম্বোধন করলেন, তারাও কর্ণে অঙ্গুলি প্রদান পূর্বক বললেন, না না, আমরা তো প্রভুর দান, আমরা প্রভু রয়ে গেছি। এইভাবে কয়েকবার দেখলেন সেই বিষ্ণু পার্থগণের কেমন প্রভাব, কেমন অভাব হয়ে গেছে, তাদের বৈভব দেখে, তাদের শরীরের জ্যোতি দেখে, অঙ্গল ছটা দেখে যেন বিমোহিত হয়ে গেছে। অপেক্ষারত গোপকুমার যখন বৈকুণ্ঠ পুরীর সমস্ত বাগান মানে উদ্যান দর্শন করলেন, দেখলেন এমন উদ্যান তো কোথাও দেখা যায়। গোপকুমার তো বহু জায়গায় গিয়েছেন, স্বর্গে, মহল্লোকে, জনলোকে, তপলোকে, সত্যলোকে, মুক্তিপদে, কিন্তু এত সুন্দর একটু দৃশ্য দেখা যায়। বৈকুণ্ঠের ন্যায় এমন উদৃশ্য আকর্ষণীয় দৃশ্য তিনি কোথাও দেখেন। বাতাসের সঙ্গে বয়ে আসছে যেন একেবারে দিব্য সুগন্ধ, পুষ্পের সুগন্ধ। তিনি অবাক হয়ে গেলেন, এত সুন্দর, এত সুন্দর। ভগবানের পার্থগণের ঐশ্বর্য দেখে তিনি ভাবছেন যে প্রভুর দাস, অথচ প্রভুর ন্যায় বৈভব সম্পন্ন। তাহলে এটা কেমন হয়? তাদের মধ্যে তারা এমন বিষয়ের মতো কেন বলছে ভগবান শ্রীমান নারায়ণ তিনি তো মহা ঐশ্বর্যময়, তার সেবক যদি সেই প্রকার না থাকে তাহলে সেবা করে বলছেন বড় বড় মুক্তবান তারাও মহামহা ত্যাগীরা তারাও বৈকুণ্ঠের পার্শ্বগণের চরম বন্দনা করে। কেন? তারা বিষয়ে আসক্ত থাকে না, তারা প্রভুর সেবার জন্য প্রভুর ন্যায় বৈভব সম্পন্ন হয়ে সেবা করে। আপনি যদি ভগবানের সেবা করেন তাহলে আপনাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ হয়ে প্রভুর নিকটে যেতে হবে। প্রভুর নিকটে স্নান না করে দুর্গন্ধ শরীরে ধর্মাত্মন্ধে পরিপূর্ণ শরীর নিয়ে গোবিন্দের সম্মুখে গেলে শ্রীবিগ্রহের সম্মুখে গেলে তো অপরাধ। আর ভগবান শ্রী বিষ্ণু তিনি তো মহা ঐশ্বর্য সম্পন্ন, সুতরাং তার সেবকেরা দেখতে বিষয়ের মতন বৈভব সম্পন্ন হলেও তারা মহামহাতে সিদ্ধান্ত দিয়েছে সেই সমস্ত পার্শ্বদেরা তারা এসে গোপকুমারকে বললেন, হে প্রিয় গোপকুমার, এবার তুমি আমাদের সাথে ভেতরে যেতে যেতে তিনি দেখছেন যে সেখানের যত যত দ্বারপাল তারাও ভগবানের সার্বভৌম ভগবানের সদৃশ দেহ, একদম ভগবানের মতনই দেহ, তাদের চরম বন্দনা করছেন নারায়ণকে। তারা বলছেন, হে গোপকুমার, আমরা কেউই নারায়ণ নই, আমরা কেউ ভগবান বিষ্ণু নই, আমরা তো প্রভুর সেবক, আমরা তো প্রভুর দাস। একটা দ্বার অতিক্রম করে আরেকটা দ্বারে যখন গোপকুমারকে নিয়ে পার্শ্বদেরা যাচ্ছিলেন তখন অন্যান্য দ্বারীরা তাদেরকে সংকেত করছেন যে গোপকুমারের আগমন, আবার সেই দ্বারী অন্য দ্বারীকে ইঙ্গিত করছেন গোপকুমারের আগমন হচ্ছে। এইভাবে যেতে যেতে গোপকুমার যতবার যাকে দেখছেন ভাবছেন ইনি ভগবান তার স্তুতি করতে লাগছে। সঙ্গে নিয়ে যাচ্ছিলেন পার্শ্বদেরা তারা বললেন, হে গোপকুমার, আমরা প্রত্যেকে দেখতে নারায়ণের সমতুল্য, কিন্তু নারায়ণের মধ্যে আর আমাদের মধ্যে তফাৎ কেবল দুটি জায়গা, তুমি সেই লক্ষণটা শুনে নাও। বলছে ভগবানকে তুমি যখন দেখবে তার বলদেশে রয়েছে, তার বক্ষে রয়েছে ত্রিবৎস কিন্তু বলদেশে কৌস্তভ মণি আর ভৃগুপদ চিহ্ন, এগুলি আমাদের মধ্যে নেই। তো ভগবান বিষ্ণুকে দেখলেই তুমি বুঝতে পারবে বক্ষে রয়েছে শ্রীবৎস চিহ্ন, হস্তক মুনি আর রয়েছে বিভু পদ্মজি লক্ষণ বলে যেতে যেতে বলছে হে গোপকুমার তুমি ভগবান শ্রীবিষ্ণুর সমীপে গিয়ে এই প্রকার ভাবে স্তব এবং স্তুতি করবে এটা নিয়ম শিখে নে ভেতরে যেতে যেতে তিনি বৈকুণ্ঠের যে সমস্ত ঐশ্বর্য দর্শন করলেন গোপকুমার একেবারে অবাক এত ঐশ্বর্যের কথা না তো কখনো শোনা যায় আর না তো কখনো দেখা গিয়েছে আমি দেখেছি যেতে যেতে একেবারে অন্তিম দ্বারে গিয়ে যখন উপস্থিত হলেন সেখানে গিয়ে দেখছেন অনন্ত কণায় নিচে অনন্ত কণার নিচে ভগবান শ্রীবিষ্ণু তিনি মনের আনন্দে এক বিশাল রত্ন খচিত সিংহাসনের মধ্যে উপবেশন করে আছে শঙ্খ চক্র গদা পদ্ম বিশিষ্ট এবং সমস্ত শরীরের আবাদ্রবা দেখে মনে হচ্ছিল যে শত শত সূর্যের উদয় হয়েছে একটি দুটি সূর্যের উদয় নয় শত শত সূর্যের উদয় হয়ে ভগবান শ্রীমান নারায়ণের এমন গোপকুমার ভগবান শ্রীবিষ্ণুকে দর্শন করে তিনি বিমোহিত হলেন পাগল হয়ে গেলেন উন্মাদের ন্যায় কি যেন বলতে চাইছেন কিন্তু বাকরুদ্ধ কথা বলতে পারছেন এবং মনের আনন্দে তিনি অর্থ বিসর্জন করতে লাগলেন অর্থ বিসর্জন করতে করতে তিনি তার স্তব আদিও ভুলে গেলেন ভগবানের পার্শ্ব এলা গোপকুমারকে শিখিয়ে দিয়েছিল প্রভুকে স্তব স্তুতি কিভাবে করতে হয় কিন্তু প্রভুকে দর্শন করার সাথে সাথে গোপকুমারের প্রেম উৎপন্ন হওয়াতে তিনি সমস্ত কিছু ভুলেই গেলেন সম্মুখে মহামুনি নারদ তিনি নৃত্য করছিলেন এবং সাথে কীর্তন করছিলেন কখনো নারায়ণকে তিনি সুপ দেওয়ার জন্য কৌতুকময়ী কিছু কীর্তন করছিলেন ভগবান শ্রীবিষ্ণু নারদের সেই অঙ্গভঙ্গি যুক্ত নৃত্যকলা প্রদর্শন করে খুব আনন্দ প্রাপ্ত হচ্ছে অকস্মাৎ তার মধ্যে এই ব্রজ প্রেম উদ্বেলিত হয়েছে তিনি তখন বলছেন হে গোবিন্দ হে গোপাল হে মাধব বলে তিনি প্রেম করে শ্রী বিষ্ণুকে আলিঙ্গন করার ফলে তিনি শুতে চলেছেন ভগবান বিষ্ণুর সেবকেরা পার্শ্বদেরা তাকে বাধা যখন বাধা দিল তিনি অচৈতন্য হয়ে পড়ে গেলেন অর্থাৎ অজ্ঞান হয়ে পড়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন টিকামূর্তিক সনাতন গোস্বামী বা তার টিকার মধ্যে বর্ণনা করছেন বৈকুণ্ঠে সকলেই বিষ্ণুর দাস তা দাস কখনো ভগবানকে গিয়ে আলিঙ্গন করতে পারে এটা বিধি বিরুদ্ধ আচরণ অধ্যত্ব বলা হয়, এটা ঠিক নয়। তাই তারা বাধা প্রদান করল। অজ্ঞান হয়ে যখন পড়ে গেলেন, বিষ্ণু পার্শ্বদেরা তাকে কোন সুস্থতা সুস্থ সম্পাদন করে যখন তুললেন, তিনি তো অজর নয়নে ঝুঁকছিলেন, চোখে জল থাকার কারণে নারায়ণের দর্শনে ব্যাঘাত হচ্ছে। গোপকুমার নিজের হস্ত দ্বারা চক্ষুর জল পরিমার্জনা করে বিষ্ণু সমীপে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ভগবান শ্রীমান নারায়ণ তিনি বলছেন, হে বৎস, স্বাগত স্বাগত, তোমাকে অভিনন্দন জানাই, তোমাকে অভিনন্দন জানাই, এসো এসো আমার নিকটে এসো। ভগবান বিষ্ণু নিকটে গেলে ভগবান বিষ্ণু নিজের অভয় হস্ত দ্বারা তার অঙ্গে স্পর্শ করলে পর গোপকুমারের আনন্দ যেন কোটি কোটি গুণ বেড়ে গেল। ভগবান শ্রী বিষ্ণু তিনি বলছেন, আমি তোমার জন্য বহুকাল ধরে অপেক্ষা করছি। এবার সম্বোধন করছেন, হে সখে মানে হে বন্ধু, আমি তোমার জন্য বহুকাল ধরে অপেক্ষমান, তুমি আমার জন্য আমাকে পাওয়ার জন্য কত প্রকার বাধার মাধ্যম থেকে, প্রতিকূল পরিবেশের মাধ্যম থেকে কখনো কোন জন্মে আমাকে তুমি ভুলে যাও, আমার আরাধনা থেকে কখনো বিরত হও, আমি তোমার জন্য বহু দিন ধরে অপেক্ষা করছি, এসো এসো তুমি আমার সম্মুখে। এখানে ভগবান শ্রী বিষ্ণু তিনি হচ্ছেন মহা ঐশ্বর্যময়। যেমন যারা কৃষ্ণ ভজন করেন তা ভজনের তারতম্য আছে, ভেদ আছে, যারা বিষ্ণু উপাসনা করবেন সেখানে একটি ভাব হচ্ছে দাস ভাব। গোপকুমারকে সেবকেরা বাধা দিয়েছিলেন, না তুমি প্রভুকে গিয়ে আলিঙ্গন করতে পারো, প্রভুকে স্তব স্তুতি দণ্ডবাদ প্রণামাদি করতে পারো, আলিঙ্গন নয়। প্রভু যদি স্বেচ্ছায় আলিঙ্গন করেন সেটা প্রভুর কৃপা, কিন্তু কৃষ্ণ ভজন দেখুন দাস্য সত্য বাৎসল্য এবং মধুর, কেনাপু পায়ন কৃষ্ণে মনোনিবেশ হয়, যে কোনো প্রকারে কেনাপু পায় ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা কোন একটি ভাব, দাস্য ভাব না আমি গোবিন্দের দাস, সত্য না আমি গোবিন্দের সখা, যেমন সিদাম সুদাম অর্জুনা ভগবানের সখা, দাস্য সত্য বাৎসল্য মা যশোমতী বাবা নন্দতারা বাৎসল্য রসের উপাসনা করেছে, মায়েরা গোপাল সেবা করেন, না ইনি ভগবান হলো আমার পুত্র বল আমার পুত্র, মধুর রসের যে না গোবিন্দ আমার কান্ত আমার পতি আমার স্বামী, এই যে ভাবের তারতম্য আছে, কিন্তু বৈকুণ্ঠে কিন্তু কেবলমাত্র দাস ভাব। ভগবানকে ভগবান রূপে উপাসনা করলে পাওয়াটা অনেক কঠিন, কেন না সেখানে অপরাধের ভয় আছে। এখন কোন মা হয়তো তখন সন্তান নেই, সে ভগবানকে অর্থাৎ গোপালকে নিজের পুত্র রূপে পরিপালন করে, ভোগ লাগায়, তার সেবা করে। কোন কোন মায়েদের এমনও ভাব ভক্তি দেখা যায়, তারা গোপালকে নিজের পাশে রেখে শোয়ায় শয়ন করায়। এতে অপরাধ হচ্ছে না, কিন্তু যখন ভগবানকে উপাসনা করা হবে তখন কিন্তু সেই বাৎসল্য প্রেম থাকবে না, গোপালকে নিজের বিছানাতেও রাখতে পারবে না, অপরাধ নেই। ঠিক একই শ্রীমৎ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ যখন গিরিরাজ ধারণ করেছিলেন তখন ব্রজবাসীরা সকলে বললেন, হে কানাই তুমি ভগবান, আমরা কত কত অসুর দেখেছি তোমার হাতে নিহত হলেও আমরা ভেবেছি এটা প্রভুর ইচ্ছা, ভগবানের ইচ্ছা, কিন্তু আজ যখন স্বচক্ষে দেখলাম এই সাত ক্রোশ জুড়ে আকাশ সমান বৃহৎ গিরিরাজকে তুমি হস্তে ধারণ করেছিলে, তখন আমরা সবাই দেখেছি এটা ভগবানের দ্বারাই সম্ভব, সুতরাং তুমি ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু খুব চতুর, তিনি দেখলেন আরে আমার তো এই লীলাস্বাদন হবে না, আমি তো ভগবান, এটা তো ব্রজবাসীদের বুঝতে দেব, এখন তো ধরা পড়ে গেলাম। তা তিনি উল্টো করে বোঝাচ্ছেন সমস্ত ব্রজবাসীদের নিজের সকালে, বলছেন আরে বোকা আমি ভগবান কোথায়, আমি কি করে ভগবান হলাম, বলছেন আরে পাগল নাকি আমরা, একটি ছোট একটি প্রস্তর মানে পাথর কেউ খানিকক্ষণ ধরে রাখতে পারে না, আর তুমি এই সাত ক্রোশ 21 কিলোমিটার জুড়ে এক অখণ্ড পর্বতকে তুমি হাতে ধারণ করেছ, তাহলে তুমি ভগবান ছাড়া আর কি, ভগবান ভাবলেন যে ধরা পড়ে গেলাম। যে সকালা যারা সর্বদা গোবিন্দের স্পন্দে আরোহণ করে, কখনো কবাডি খেলে, কখনো ভগবানকে লাফিও মেরেছে খেলাচ্ছল, সেই সমস্ত সখারা তারা হাত জোর করে বলছেন হে ভগবান আপনি আমাদের অপরাধ ক্ষমা করুন, আমরা অনেক অপরাধ করেছি, খেলাচ্ছলে পদাঘাত করেছি, আপনি আমাদের ক্ষমা করুন, যারা তুই তুই করে কথা বল। গোবিন্দের ভালো লাগলো না এই সব জিনিস, গোবিন্দ বলছেন আচ্ছা তোরা বল, যখন গিরিরাজ বাবার যজ্ঞ হয় গিরিরাজ বাবা প্রকাট হয়েছিলেন, বলে হ্যাঁ তা তো হয়েছে, ব্রজবাসীরা খুব সরঞ্জিত, বলছেন তাতে কি হল, বলছেন এই গিরিরাজ বাবা আমাকে একটি মন্ত্র দিয়েছে, বলছে কি মন্ত্র, বলছে দুর্বতা মন্ত্র কেউ কাউকে বলে না, আচ্ছা সেই মন্ত্র দিয়ে কি হল, বলছেন তোরা যখন ইন্দ্রের কোপে দুঃখিত হয়ে জর্জরিত হয়ে বর্ষায় ভিজে ঘর বাড়ি ভেঙে তছনছ হয়ে গেল তখন আমার কাছে এসেছিলি, আমরা আমি গিরিরাজের নিকটে তোদেরকে নিয়ে এসেছিলাম, তখন গিরিরাজ বাবার যে মন্ত্র সেটি আমি জপ করছিলাম, সেই মন্ত্র জপ করলে পর যারা যারা আমাকে দেখবে তাদের সমস্ত শক্তি আমার মধ্যে ডাইভার্ট হয়ে ট্রান্সফার হয়ে আমার মধ্যে চলে আসে। ভগবান শ্রীকৃষ্ণের সকারাত্ম একবারে মহারসিক, তখন তারা বলছে আচ্ছা হ্যাঁ লক্ষ্য করেছিলাম যে তোর মুখটা কেমন যেন বিড়বিড় করছিল নড়ছিল, বলছেন আরে না আমি মন্ত্র জপ করছিলাম, এক সখা বললো আরে আমি তো ভাবলাম যে বর্ষার কারণে ঠান্ডায় দাঁতে দাঁত লাগলে যেমন হয় সেই প্রকার, আরেক সখা বলছেন আরে আমি তো ভাবছিলাম তুই বোধ হয় ছোলা খাচ্ছি, বলে না রে আমি ছোলাও খাচ্ছিলাম না আর বর্ষায় কাঁপছিলাম না, আমি তো গিরিরাজ বাবার দেওয়া মন্ত্র জপ করছিলাম, আমার দিকে তোরা সবাই তাকিয়েছিল, এই অনন্ত ব্রজবাসীরা সবাই আমাকে দেখছিল কানায় কিছু একটা ব্যবস্থা করে, সেই মন্ত্র জপের প্রভাব কি ফল কি, না আমাকে যারা ওই মন্ত্র জপকালে যারা যারা দেখবে তাদের শক্তি আমার মধ্যে চলে আস, আমি সমস্ত ব্রজবাসীদের শক্তি যখন আমার মধ্যে এলো আমি জয় শ্রীরাম বলে গিরিরাজকে তুলে ধরব। মধুমঙ্গল আদি তারা তো খুব প্রচন্ড রসিক, তারা বলছে হ্যাঁ রে কানাই, আগে তো তুই দেখতাম ব্রজ গোপীদের ভারে ভারে মাখন চুরি করে খেতিস, এখন তো দেখছি লোকেদের শক্তি পর্যন্ত চুরি করে নিচ্ছিস। এই জন্য কয়েকদিন ধরে আমি ভাবছি আমার শক্তি গেল কোথায়, আমার তো প্রায় আমার মাথাটা ভরে চক্রাল। আরেক সকাল বলে উঠলো, আরে আমার তো অনেক শক্তি ছিল, আমি এখন দুর্বল হয়ে গেছি। ও তাহলে তুই ভগবান ঠিক না, এটা আমরা বুঝতে পারি। একবার নন্দ বাবা নিজে যখন বলল যে আমাকে তো বরুণের দূতেরা, বরুণ দেবের দূতেরা অসময়ে স্নান করতে গেছিলেন যমুনায়, বরুণ দেবের দূতেরা রাত্রে আমাকে পিঠ মোড়া দিয়ে বেঁধে তার কারাগারে কারারুদ্ধ করে রাখ, যখন আমার কানাই গেল তখন দেখলাম বরুণ দেব নিজের সিংহাসন ছেড়ে আমাদের কানাইকে বসিয়ে পূজা করতে লাগ, সমস্ত দেবতারা এসে ক্ষমা প্রার্থনা করতে লাগ। হে ব্রজবাসীগণ, আমার সন্দেহ হয়ে গিয়েছে আমার কানাই বোধহয় কোন বিশেষ দেবতা, ভগবান শ্রীমান নারায়ণ হয়। সমস্ত ব্রজবাসীরা তারা আবার স্তব স্তুতি করার, গোবিন্দ দেখল আমি তো মনুষ্য রূপে লীলা করতে এসেছি, যদি আমার ভগবত সত্তা প্রকাশ পেয়ে যায় তাহলে লীলা দেখা করে। কানাই সেদিন সকলকে নিয়ে বসে বলছেন দেখো এই প্রতিদিনের একটা ঝঞ্ঝা একেবারে শেষ করে ফেলা। আচ্ছা তোমরা মনে করো আমি ভগবান, তাতে তোমাদের ক্ষতি আর তোমাদের সুবিধা নেই, আর তোমরা কিবার চাও আমার সেটা বল। সমস্ত কৃষ্ণের সকালা ব্রজবাসীরা তারা বলছেন যে কানাই, তুই যদি সত্য সত্যই আমাদের জ্ঞান দ্বারা আমরা বুঝতে পারতাম তুই ভগবান, তাহলে আমরা তোর কাছে একটা জিনিস দেখতে চাই। বলছে বেশ ভালো কথা, বল কি দেখতে চাস তোরা। বলছে শুনেছি যে ভগবানের সব থেকে শ্রেষ্ঠ স্থান দিব্য স্থান বৈকুণ্ঠ, আমরা সেই বৈকুণ্ঠকে একবার দেখার জন্য তোর কাছে প্রার্থনা করব। বলছে আচ্ছা অত আর সাহিত্যিক শব্দ লাগাতে হবে না, তোরা আমার বৈকুণ্ঠ দেখলে আমাকে আর অসুবিধা করবি না, এই প্রতিদিন কিছু করলেই আমি ভগবান হয়ে যায়। বলছে না ঠিক আছে, বৈকুণ্ঠটা আমরা একবার দেখতে চাই। সেই বৃন্দাবনে ব্রহ্মকুণ্ড যেটা নাম ছিল ব্রহ্মব্রত, যেটা ব্রহ্মকুণ্ড নামে প্রসিদ্ধ, লালাবাবু সম্মুখ রায় তখন সেটা যমুনারই একটা হ্রদ বিশেষ ছিল, যেমন কালীয় হ্রদ তারপরে ব্রহ্ম হ্রদ। সমস্ত ব্রজবাসীদের বললেন দেখো তোমরা এই ব্রহ্ম হ্রদে নেবে ডুব মারলেই তোমরা বৈকুণ্ঠে পৌঁছে যাও। সমস্ত ব্রজবাসীরা তারা মনের আনন্দে ব্রহ্মকুণ্ডে অর্থাৎ ব্রহ্ম হ্রদে ডুব মারার সাথে সাথে সবাই পৌঁছে গেলেন বৈকুণ্ঠে। ব্রজবাসীরা তাদের ভাষা তো অন্য প্রকার, না হিন্দি না বাংলা না কিছু, ব্রজ বলি শুনতে বড় মধুর কিন্তু তুই তামারি করে কথা। সমস্ত ব্রজবাসীরা ব্রহ্ম হ্রদে ডুব মারলে পৌঁছে গেলেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে পৌঁছে গেলে সেখানে গিয়ে দেখছেন সকলে চার চারটে হাত, তারা হচ্ছে আমাদের দুটো হাত আর এই বৈকুণ্ঠবাসীদের চার চারটে হাত, কি ব্যাপার। যখন তারা হেঁটে যাচ্ছে ব্রজবাসীরা কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বলে না, তারা বলে রাম রাম। একজন পার্শ্বকে দেখে বলছে রাম রাম, তার মুখে কোনো কথা নেই। তারপরে বৈকুণ্ঠবাসীরা যে ভাষা বলে সংস্কৃত ভাষা বলে, ব্রজবাসীদের ভাষা তো অন্যরকম, ভাষাও বুঝে না। এবারে ভেতরে যখন প্রবেশ করছে গোপকুমারের মতন, তখন দেখছেন সেখানে যারা দারোয়ান দাঁড়ি তাদের চারটে হাত, শঙ্খচক্র গদা পদ্মধারী, ভগবান বিষ্ণুর মতন দেখতে। তাদেরকে বলে রাম রাম, তারা বলে গচ্ছ গচ্ছ, মানে যাও যাও। এইভাবে অন্তিম দ্বার পর্যন্ত গেল, অর্থাৎ মুখ্য দ্বার, সেই দ্বার অতিক্রম করলেন ভগবান শ্রীবিষ্ণুর সাক্ষাৎকার। ব্রজবাসীরা তো হইচই করতে করতে একেবারে অন্তিম দ্বারে গিয়ে যখন ঢুকতে যাবেন, তখন মুখ্য দ্বার দাঁড়ি জয় বিজয়ী হবে। তারা বলছেন তিষ্ঠ তিষ্ঠ, এখানেই দাঁড়াও এখানেই দাঁড়াও, আগে যাওয়ার দরকার নেই, আগে যেতে পারবেন। ব্রজবাসীরা আবার কারো কথা শুনে নেয়, তারা গ্রামে, তারা তো সব উকি ঝুঁকি মেরে দেখতে লাগলো। মধুমঙ্গল সে চিৎকার করে ব্রজবাসীদের বলছে, আরে এতক্ষণ তো দেখছিলাম চার চারটে হাত বিশিষ্ট মানব, এখন দেখছি এক বুড়া বৃদ্ধ নিচে বসে আছে, তার আবার চারটে মাথা, ব্রহ্মাজি বসে আছেন ভগবান বিষ্ণুর সম্মুখে নিচে। বলছেন এখন তো দেখছি আগে তো চার হাত দেখছিলাম, এখন দেখছি না চার মাথা যুক্ত ব্যক্তি এখানে আছে। আবার যখন ভালো করে দেখছে, তা এই ব্রহ্মাজি যে আছেন, এই ব্রহ্মাজি আমাদের এই পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা, তিনি তার মাথা হচ্ছে চার। এই প্রকার চার মাথা, আট মাথা, ষোলো মাথা, হাজার হাজার মস্তক বিশিষ্ট ব্রহ্মা আছে, যে প্রতিটি লোকে পৃথক পৃথক ব্রহ্মা। মধুমঙ্গল চিৎকার করে বলছেন, আরে শুধু চার মাথা নয়, কিন্তু অনেক অনেক মস্তক যুক্ত সব তারা যেন বসে আছে। তারা গিয়েছেন ভগবান বিষ্ণুর কাছে তাদের সমাধানের জন্য। এবারে একজন বলছেন, আরে এক বিশাল সর্প, তার মস্তক হচ্ছে অনন্ত, তার নিচে চার হাত আছে, মুখটা তো আমাদের কানাইয়ের মতো দেখাচ্ছে। সবাই বলছেন, আরে সবাই বল, একজন বললেন, না না ও তো আমাদের কানাই বসে আছে ওই সিংহাসনের মধ্যে, কেবল দুটো হাত বোধ হয় নকল লাগা, দেখতে তো কানাইয়ের মতনই। তারা যখন ভেতরে ঢুকতে যাচ্ছেন, দাঁড়িয়ে বলছেন, না আগে যেতে পারবে, প্রভুর আদেশ না হলে আগে যাব। অন্যান্য সখারা তারা হাতে তালি দিয়ে বলছেন, এ তো আমাদের কানাই বসে আছে, চার হাত কি করে হল, মুখটা তো কানাই। এক সখা বলে উঠল, আরে আমাদের কানাই বৃন্দাবনে কালিয়নাথকে দমন করেছিল, তার তো একশো একটি মাথা, আর এখন দেখছি আমাদের কানাইয়ের মস্তকের উপরে ছত্রাকারে আবরণ করে রয়েছেন সর্প, তার তো অনন্ত মস্তক, সুতরাং ওই কানাইয়ের কাছে একশো এক মুখ যুক্ত সর্প যে সে মেরেছে, এটা তো একটা সাধারণ কাজ। ছয় বছর চল চল, আমরা কানাইয়ের সাথে দেখা করবো, আমাদের কে এখানে স্থগিত করবে, কে আমাদের রুখবে, চল চল। কিন্তু দান যেতে দেবে, ব্রজবাসীরা বিরক্ত হয়ে বলছে, আরে আমাদের কানাইয়ের কাছে আমাদেরকে যেতে দেবে না, ব্রজবাসীদের আপনত্ব ভাব, আরে আমরা কানাইয়ের সঙ্গে যখন ইচ্ছা তখন গিয়ে দেখা করব, যখন ইচ্ছা তখন গিয়ে তার পিঠে সাপ মারি, যখন ইচ্ছা তখন তার স্কন্ধে আরোহণ করি, যখন ইচ্ছা তখন তার সাথে খেলাধুলা করি। অথচ এই বৈকুণ্ঠে এত নিয়ম, এত শৃঙ্খলতা, আমাদের বৈকুণ্ঠ দরকার নেই, আমাদের ওই ব্রজভূমি শ্রেষ্ঠ, যেখানে কানাইতে আমরা যেকোনো সময় যেকোনো অবস্থাতে আমরা দর্শন করতে পারি। তারা যখন এই প্রকার চিন্তা করলেন, ডুব দিয়ে দেখছেন সেই ব্রহ্ম হ্রদে ভগবান শ্রীকৃষ্ণ যমুনার তীরে বসে আছেন, টুকুর টুকুর করে তাদের দিকে দেখছেন, তারা অবাক হয়ে উঠে সকলে কানাইকে স্তুতি করে বলছে, কানাই তোর ওই বৈকুণ্ঠ আমাদের চাই না, ওই বৈকুণ্ঠ তো অনেক ঐশ্বর্য সম্পন্ন, ওখানে তোর সঙ্গে দেখা করতে গেলে কত রকম নিয়ম শৃঙ্খলাটা মেনে চলতে হয়, আমাদের দ্বারা তা সম্ভব না। হে কানাই, তুই জন্ম জন্মান্তর ধরে এই ব্রজেই থাকবি, আর এই ব্রজেই আমরা কোনো নিয়ম না মেনে তোর সাথে অবাধে মেলামেশা করতে পারি। আমাদের কাছে এই ব্রজভূমিই শ্রেষ্ঠ, কিন্তু বাস্তবিকই এই ব্রজভূমির থেকে শ্রেষ্ঠ স্থান বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। গোপকুমারের চরিত্র অবলোকনে জানা যায় তিনি এই বৈকুণ্ঠ গিয়ে অন্তিমে উপনিষ্ঠিত গোলকধাম সেটাও ত্যাগ করে এই ভৌমব্রজে চলে আসবে, আমরা ক্রমান্বয়ে তা শ্রবণ করে আসছি। গোপকুমার বহুকাল এই বৈকুণ্ঠে থাকবে, তাই বৈকুণ্ঠে কেমন, এই যে তার শ্রী গুরুদেব ছিলেন, কিন্তু সাক্ষাৎ জয়ন্ত নামক ব্রাহ্মণ যিনি ভগবানের অবতার, তা ভগবান তিনি সর্বত্র যেতে পারেন, তাই তিনি কি করেন, সাধু গুরুদেবকে শক্তি দিয়ে গৃহের দ্বারে দ্বারে গিয়ে তাদেরকে দীক্ষা প্রদান করেন। তাই মহাজনগণ কি বলছেন, গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারে, বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা, গোবিন্দ তিনি সর্বত্র যেতে পারেন না, অনেক করেন না, তাই তিনি সাধু এবং গুরু রূপে তিনি তিনিই যান। তাই মহাজনগণ বলছেন, গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারে, বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা, শাস্ত্র রূপে কহে জ্ঞান, আত্মা রূপে অধিষ্ঠান, দেখে তার কারে বা উপেক্ষা। তো ভগবান তিনি গুরু রূপে সাধু রূপে গৃহের দ্বারে দ্বারে গিয়ে গৃহীর মঙ্গল করার জন্য তারা যায়। শ্রীল জীব গোস্বামী প্রভুপাদ আমাদের ছয় গোস্বামীর মধ্যে সব থেকে প্রকাণ্ড বিদ্বান বলে পরিগণিত, ভগবানের পার্ষদ। তিনি বলছেন যে সব থেকে শ্রেষ্ঠ তারা যারা এই ব্রজধামে বসে আসনকে জয় করেছে, আসন জয় মানে হয়তো একই আসনে একই স্থানে বসে তিন লাখ জপ করছে, দশ ঘন্টা বসে আছেন প্রভুর নাম করছেন, তিনি শ্রেষ্ঠ বলছেন না, তিনি তো শ্রেষ্ঠই, কিন্তু তার থেকে আরো অধিক শ্রেষ্ঠ যিনি নিজের সবকিছু থাকতেও তিনি বাইরে যাচ্ছেন, কেন না, গৃহীদের যাতে মঙ্গল হয়, তাদের হরিকথা শ্রবণ করিয়ে ভগবত উন্মুখ করা। তো তার অসুবিধা কি, এই বৃন্দাবনে রাধারানী কারো কোনো কমি রাখেন, এটা চিন্তামণি ধাম, আপনি যেটা চিন্তা করবেন সেটা অতি শীঘ্রাতিশীঘ্র ফলপ্রসূ হয়ে সঙ্গে সঙ্গে ফল প্রাপ্তে। এই রাধারানীর ধামে কেউ কখনো অভুক্ত থাকে না, তাতে সে দরিদ্র মহাদরিদ্র সে যেমন ইচ্ছা করবে তেমন তার মনোবাঞ্ছা রাধারানী পূর্ণ করে দেবে। তাহলে এই ব্রজভূমি ছেড়ে সমস্ত সাধু সন্তেরা তারা যে বাইরে প্রচার প্রসার করতে যান তাতে লাভ, আর নিজের স্থান ছেড়ে প্রচার প্রসার করতে গেলে তো অনেক অসুবিধা সাধুদের ক্ষেত্রে, কোথাও পরিবেশ ভালো না, কোথাও প্রসাদ পাওয়ার সুব্যবস্থা নেই, এমন জায়গাতে গেল যে সেখানে নিরামিষ অনেকেই গ্রহণ করেন, সেখানে গিয়েও তাকে আন্ডারস্ট্যান্ডিং করতে হচ্ছে, ঠিক আছে অ্যাডজাস্টমেন্ট করে নি, কেন না কোনো না কোনো একদিন সেও কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, এটাই তার লাভ। তাহলে সেই প্রতিকূল পরিবেশে গিয়ে গোবিন্দের কথা বলে ভক্তদেরকে বহির্মুখ, ভগবত বহির্মুখ মানবদের কৃষ্ণ উন্মুখ করতে যারা যায় তারা শ্রেষ্ঠ, তাই সব থেকে শ্রেষ্ঠ। তাই কি বলছেন, গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেন, সভাকারে বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা। তা ভগবানই সাধু গুরুর রূপ ধারণ করে তাদের শক্তিতে, ভগবানের শক্তিতে শক্তিন্বিত হয়ে তারা প্রচার প্রসার করতে যান, তারা শ্রেষ্ঠ। গোপকুমার তিনি বহুকাল এই বৈকুণ্ঠে থাকতেন, কিন্তু এই বৈকুণ্ঠে থেকে তার সেই মহা ঐশ্বর্য পছন্দ হবে না, এবং তিনি সর্বদা দিবস শ্রীকৃষ্ণের উপাসনা করেছেন, নারায়ণের উপাসনা তিনি করেননি, এটা একটি ভেদ। তা ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মী দেবী কি করতেন, ভগবান বিষ্ণুই গোপকুমারকে সান্ত্বনা দেওয়ার জন্য দিবুজ কৃষ্ণ হয়ে যান, মা লক্ষ্মী তিনি রাধারানীর স্বরূপ ধারণ করে গোপকুমারকে দর্শন দিতেন। সেটা সবসময় সম্ভব নয়, গোপকুমার তখন এই ব্রজের কথাই চিন্তা করতে পারত। ভগবান বৈকুণ্ঠাধীশ বিষ্ণু তিনি বললেন যে তুমি অযোধ্যায় চলে, অযোধ্যাদির পরে দ্বারকা, দ্বারকার পরে গোলোক। তার প্রমাণ নয় আমরা ধারাবাহিক রূপে শ্রী সনাতন গোস্বামী প্রভুপাদের বিরচিত অতি সিদ্ধান্ত পূর্ণ গ্রন্থ বৃহৎ ভাগবতামৃত নিত্য প্রতি শ্রবণ করছেন, এবং এর পরবর্তী অংশ যদি রাধারানীর কৃপা হয়, নিতাই গৌরের কৃপা হয়, এর পরবর্তী অংশ আমরা আগামী দিবসে শ্রবণ করব। সুতরাং অদ্যকার দিনের কথার বিরাম এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি গৌর শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কী জয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কী জয়। বেদব্যাস ভগবান কী জয়। শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃত কী জয়। শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদ কী জয়। মাতা উত্তরা দেবী শ্রী গোপকুমার কী জয়। দামোদর ব্রত কী জয়। আপন আপন শ্রী গুরু মহারাজ কী জয়। সমাগত ভক্ত মণ্ডলী কী জয়। আজকে আনন্দ কী জয়। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর।